আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা ধারাবাহিক অনুষ্ঠান কি কেন কিভাবে নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। যে যেখান থেকে দেখছেন, দেশ প্রবাস সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন আমরা আমাদের অনুষ্ঠানে আলোচনায় যাওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি। কেননা রাসূল পাক আলাইহি সালাতু ওয়াসালাম এর উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত ও বেশুমার ফজিলত ও বরকত রয়েছে। যেমনই ভাবে শোয়াবুল ইমান খণ্ড 2 এর মধ্যে 1571 নম্বর হাদিসে পাক কিছুটা এমন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন, মানুষ যখন কোনো এমন বৈঠকে বসে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পাঠ করা হয় না, তখন সেই বৈঠক তাদের জন্য অনুতাপ অথবা আফসোসের কারণ হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান চলমান কি কেন কিভাবে এরই ধারাবাহিকতায় আজ আমরা যে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনুশোচনা, অর্থাৎ আফসোস করা। আমরা আফসোস সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করব ইনশা আল্লাহ তাআলা। তো আফসোস, আগে আমরা সেটার সংজ্ঞা জেনে নেই যে আফসোস বলতে কি বুঝি। আফসোস বা অনুশোচনা হলো কোনো ভুল কাজ করে ফেলার পর বা কোনো ভালো কাজ না করার কারণে মনে যে দুঃখ, কষ্ট ও দায়িত্ববোধ সৃষ্টি হয় তাকে অনুশোচনা অথবা আফসোস বলে। কোনো ব্যক্তি কোনো ভালো কাজ করতে পারে নাই, অথবা ভালো কাজ করতে পেরেছে, আরো ভালো কাজ করতে পারতো, কিন্তু একটা দুইটা ভালো কাজের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তাহলে তার এই কাজ না করতে পারার কারণে অথবা সে কোনো গুনাহের কাজ করে ফেলেছে, এই গুনাহের কাজ করার পরে এখন তার অন্তর তাকে আহ্বান করছে যে তুমি ভুল করেছ, তুমি সঠিক পথে ছিলে না, এটার কারণে অন্তরে যে এক প্রকার অনুতাপ সৃষ্টি হয় সেটার নামই হচ্ছে আফসোস। এই আফসোস সম্পর্কে আমরা কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শ্রবণ করব যে আমরা দুনিয়াতে এসেছি কাল কিয়ামতের ময়দানে যেন আমরা আফসোস করতে না হয়, এই জন্য আমরা দুনিয়া থেকেই আমাদের আমলনামাগুলো পরিশুদ্ধ করব এবং কিছু কিছু আমরা আলোচনাও শ্রবণ করব। আসুন আমরা এই ঘটনা অথবা আমরা আফসোস সম্পর্কে জানার পূর্বে একটি ঘটনা শ্রবণ করি। যেমনই ভাবে এক ঘটনা বর্ণনা পাওয়া যায় কিতাবের মধ্যে, এক বৃদ্ধ লোক কোথাও যাচ্ছিল, বার্ধক্যের কারণে তার পিঠ এতটাই বাঁকা হয়ে গিয়েছিল যে চলার সময় তার মনে হচ্ছিল তিনি যেন মাটিতে কিছু খুঁজছেন। পাশে দাঁড়িয়ে থাকা এক তরুণ ঠাট্টার ভাবনায় জিজ্ঞেস করল, বাবা কি খুঁজছেন? বৃদ্ধ ব্যক্তি ধৈর্য ও হেকমতের সহিত সেই কটাক্ষপূর্ণের উত্তর কিছুটা এরকম দিলেন যে, পুত্র আমি আমার যৌবন খুঁজছি। অপ্রত্যাশিত ও বিস্ময়কর উত্তর শুনে সেই যুবক অবাক হয়ে গেল এবং বলতে লাগলো, বাবা আপনার কথা আমি বুঝতে পারিনি, চলে যাওয়া যৌবন কি কখনো খোঁজা যায়? একবার চলে গেলে কেউ কি এটি ফিরে পেয়েছে? বৃদ্ধ বলতে লাগলো, পুত্র এটাই তো দুঃখের বিষয়, যখন আমার কাছে যৌবনের এই মহান নিয়ামত ছিল তখন আমি এর কদর করতে পারিনি, আজ যখন তা হারিয়ে ফেলেছি তখন বুঝতে পেরেছি তার আসল মূল্য কি। যদি একবার আবার সেই সময় ফিরে পেতাম তবে অবশ্যই অতীতের সমস্ত ভুল ও গাফলতির ক্ষতিপূরণ করতাম এবং মন দিয়ে ইবাদত করতাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই ঘটনা শ্রবণ করেছি, তবে এই ঘটনা শুধুমাত্র একটি ঘটনা নয়, এই ঘটনার মধ্যে আমাদের অনেক কিছু শেখার বিষয় রয়েছে। কোনো একজন কবি কত সুন্দর না বলেন, আলা লাইতাস শাবাবা ইয়াউদু ইয়াউমান ফাউখবিরুহু বিমা ফাআলাল মাশিবু, অর্থাৎ আহ যদি যৌবন একদিন ফিরে পেতাম, যৌবন আবারও ফিরে আসতো, আমি তাকে বলতাম বার্ধক্য আমার সঙ্গে কি করেছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনা দ্বারা আমাদের শিক্ষা নেওয়া উচিত, যেই সময় আপনি আমি পেয়েছি, যেই সময় আপনার আমার কাছে এখন হাতে রয়েছে, হাতের মুঠোয় রয়েছে, ওই সময়গুলোকে চাইলে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু ব্যবহার করার পরিবর্তে যদি আমরা গল্প আড্ডা বিভিন্ন খেলাধুলা ইত্যাদির মধ্যে অতিবাহিত করি, তাহলে এমন হতে পারে যে বৃদ্ধকালে গিয়ে আমাদের আফসোস করতে হবে যে আমরা যৌবনকালে কি করেছি। যৌবনকালে তো আমাদের শক্তি ছিল, পাওয়ার ছিল, যার কারণে আমরা বিভিন্ন মানুষের উপর অত্যাচার করেছি, আমরা বিভিন্ন ব্যক্তিদের গালমন্দ করেছি, আমাদের শরীর ঠিকঠাক ছিল, আমরা মানুষের মুখে মুখে কথা বলেছি, কিন্তু না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই বৃদ্ধ বাবা তিনি যে উত্তর দিয়েছিলেন যে আমি যৌবন খুঁজলাম, খুঁজছি, এবং যৌবন খোঁজার পর আমি তাকে বলবো যদি আমি কোনো দিন তাকে পাই, কিন্তু আফসোস আর কখনো ওই বৃদ্ধ যৌবনকাল পাবে না। তো আমার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যারা যেখান থেকেই দেখছি, আজ আমি যুবক রয়েছি, যুবকের ফায়দাটা আমরা নিয়ে নেই, এই যুবককালেই আল্লাহ তাআলার ইবাদত ভালোভাবে করে নেই, কেননা বৃদ্ধকাল যখন চলে আসবে, যখন সবাই আপনার থেকে দূরে সরে যাবে, তখন আপনি আল্লাহকে স্মরণ করবেন, তখন আপনার স্মরণ করার ফলে আপনি চাইবেন বেশি বেশি ইবাদত করতে, বেশি বেশি রিয়াজত করতে, নামাজ পড়তে, রোজা রাখতে, আল্লাহ তাআলার রাস্তায় দিনই কাজ করতে, কিন্তু আপনি পারবেন না, কেননা আপনার তো কোমর বাঁকা হয়ে গিয়েছে, আপনি তো যৌবনটা নষ্ট করে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর না দোয়া দিলেন, নাদারাল্লাহুম রাআন সামিআ মিন্না হাদিসান, যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তরতাজা রাখুক যে ব্যক্তি আমার হাদিসকে শুনেছে এবং সেটি হেফাজত করেছে এবং অপর ইসলামী ভাইয়ের নিকট পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দোয়া দিলেন, এই দোয়ার যদি ভাগিদার হতে চাই, তাহলে আল্লাহ তাআলা যদি চায় অবশ্যই যৌবনকাল পার হয়ে গেলেও বৃদ্ধকালে আল্লাহ তাআলা চাইলে আমরা সুস্থ থাকব, তবে আমাদের উচিত দিনের পথে ফিরে আসা। যৌবন আমাদের মাঝখান থেকে কিভাবে ধারাবাহিকতার সাথে চলে যাচ্ছে আমরা টেরও পাচ্ছি না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাই তাফসিরে রাজিতে কোনো এক বুজুর্গের কথা বর্ণনা করেছেন, তিনি বললেন আমি সূরাতুল আসর এর অর্থ এক বরফ বিক্রেতার কাছ থেকে বুঝেছি, তিনি বাজারে চিৎকার করে বলছিলেন এই ব্যক্তির উপর দয়া করো যার মূলধন গলে যাচ্ছে। এ কথা শুনে আমি বললাম এটাই তো আসর, অর্থাৎ সময়, যেটাকে আমরা আসর বলি, এর আসল ব্যাখ্যা মানুষকে যে সময় বা জীবন দেওয়া হয়েছে তা বরফের মতো দ্রুত গলে যাচ্ছে, যদি কেউ এই সময়কে নষ্ট করে ফেলে বা গুনাহ বা গাফলতিতে কাটিয়ে দেয়, তাহলে সে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো ঠিক তেমনই ভাবে এই জীবন, এই যৌবনের যদি হেফাজত না করি আমরা, আমাদের এই যৌবনও চলে যাবে, আমাদের জীবনটাও অতিবাহিত হয়ে যাবে, কিন্তু যখন আমরা কবর দেশে চলে যাব, আমাদের আমল শূন্য থাকবে। আজ আমরা শুনছি, শোনার পরেও আমাদের কথায় আমাদের কাজে মনে হচ্ছে যে আমাদের কোনো টেনশনই নাই, জান্নাত আমাদের জন্য অবধারিত, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে এটিও তো ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম উভয়টি সৃষ্টি করেছেন। মুমিনদের মধ্য থেকে ফয়সালা এটাও চলে আসছে যে মুমিনদের মধ্য থেকে কিছু মানুষ জাহান্নামে যাবেই যাবে, জাহান্নামের শাস্তি ভোগ করার পরে তারা জান্নাতে যাবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন না আমরাও এই সময়টাকে হেফাজত করি, যেন কালকে আমতের ময়দানে আপনার আমার অনুশোচনায় ভুগতে না হয়, সময় এখনো আছে, আমরা ঘুম থেকে উঠি এবং এই অমূল্য যেই সময় এটার আমরা হেফাজত করি। না হয় দেখা যাবে জীবন শেষ, কিন্তু আমাদের হাতে কিছুই নেই। যেমনটি আল্লাহ তাআলা সূরাতুল আনআমের আয়াত নাম্বার 31-এর মধ্যে এরশাদ করেন, ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, অনুবাদ, হায় আফসোস আমাদের সেই অবহেলার উপর যা আমরা করেছিলাম। আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছেন যে দুনিয়াতে যারা অবহেলায় জীবনটি কাটিয়ে দিয়েছে তারা কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে। আমরা দুনিয়াতে সময় পেয়েছিলাম, আমাদের কাছে নবীগণ এসেছিল, আমাদের কাছে আউলিয়ায়ে কেরামগণ এসেছিল, দিনের বার্তা পৌঁছেছিল, আমরা জানতাম এটি গুনাহের কাজ, আমরা জানতাম এটি ভালো কাজ, ভালো কাজের পরিবর্তে আমরা গুনাহের কাজগুলোকে বেছে নিয়েছিলাম, যার কারণে কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে। এমনি তো দুনিয়াতে আমাদের বিভিন্ন সময় নষ্ট হয়ে যায়, তবে এই দুনিয়াতে যতক্ষণ আল্লাহ তাআলা আপনার হায়াত রেখেছে, এই হায়াতটাকে আমরা মূল্যবান মনে করি। নয়তোবা দেখা যাবে এই হায়াত এমন এক সময় চলে আসবে যে বিছানায় পড়ে থাকবেন এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন যে হে আল্লাহ তাআলা, তুমি আমাকে দুনিয়া থেকে উঠিয়ে নাও, আমার এই জিন্দাগি আর ভাল লাগছে না। কেননা তখন আপনার গায়ে শক্তি থাকবে না, তখন আপনি চাইলেও কোনো কিছু করতে পারবেন না, আপনার হাত পা এক হিসেবে বাধা থাকবে। তো আসুন না মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা একটি হাদিসে পাক শ্রবণ করি, কিয়ামতের দিন কাফেরদের অবস্থা কেমন হবে, ভয়াবহ, কতটুকু ভয়াবহ হবে আমরা শ্রবণ করি। তবে মনে রাখতে হবে শুধুমাত্র যারা অমুসলিম তারাই জাহান্নামে যাবে এমনটি নয়, বরঞ্চ মুসলমানদের মধ্য থেকেও কিছু মুসলমান অবশ্যই অবশ্যই জাহান্নামে প্রবেশ করে শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে। একটি হাদিসে পাক আমি আপনাদের সামনে বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, চার ধরনের ব্যক্তি এমন হবে যারা জাহান্নামীদের কষ্ট আরো বাড়িয়ে দেবে। জাহান্নামে তো জাহান্নামীরা থাকবে বিভিন্ন কষ্টের মধ্যে জর্জরিত, কিন্তু চার প্রকার ব্যক্তি এমন থাকবে যারা অন্যান্য জাহান্নামীদের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। যেমনই ভাবে তারা ফুটন্ত পানি ও আগুনের মাঝে দৌড়াদৌড়ি করবে এবং ধ্বংস কামনা করবে, তারা জাহান্নামে যাওয়ার পরেও ধ্বংস কামনা করবে যে হে আল্লাহ আমাদের জন্য মৃত্যু চলে আসুক। এবং যারা জাহান্নামে যাওয়ার তারা যখন জাহান্নামে চলে যাবে, যারা জান্নাতে যাওয়ার জান্নাতে তারা যখন চলে যাবে তখন মৃত্যুরও মৃত্যু চলে আসবে। তো আসুন আমরা হাদিসে পাকটি শ্রবণ করি যে চার ধরনের ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বর্ণনা করেছেন, এবং তারা আগুনের মাঝে দৌড়াদৌড়ি করবে। তাদের মধ্য থেকে একজনের গলায় আগুনের গরম কাটার একটি সিন্দুক ঝুলবে, আর একজনের নিজের আন্তরিক অর্থাৎ নাড়িভুঁড়ি টেনে বের করবে। তৃতীয় জন এর মুখ হতে রক্ত ও পুঁজ বের হতে থাকবে, আর চতুর্থ জন নিজের মাংস নিজে খেতে থাকবে। জাহান্নামের লোকেরা এদের দেখে বলবে, এই অভিশপ্তদের কি হয়েছে, এরা আমাদের কষ্ট আরো বাড়িয়ে দিয়েছে। তখন যার গলায় কাটার সিন্দুক ঝুলবে সে ব্যক্তি বলতে লাগবে, আমি মারা গিয়েছিলাম এমন অবস্থায় যে মানুষের সম্পদের বোঝা অর্থাৎ ঋণ আমার ঘাড়ে ছিল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যার গলায় কাটার সিন্দুক ঝুলবে সে দুনিয়াতে মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করেছিল, খেয়ে ফেলেছিল, যার কারণে জাহান্নামে তার শাস্তি কেমন হবে আমরা শুনতে পেরেছি। এরপরে যে নিজের নাড়ি ভরি নিজেই বের করবে সে বলবে, আমি দুনিয়াতে পোশাকে প্রস্রাবের ফোঁটা লেগে যাওয়া থেকে নিজেকে বাঁচানোর চিন্তা করতাম না। নাম্বার 3, যার মুখ থেকে রক্ত ও পুঁজ বের হচ্ছে সে বলবে, আমি অশ্লীল ও বাজে কথায় লিপ্ত হয়ে তাতে আনন্দ পেতাম যেন সেটা কোনো ব্যভিচারের মতো আনন্দ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নাম্বার 4, আর যে নিজের মাংস খাচ্ছে সে বলবে, আমি লোকদের গীবত করতাম ও চুগলখড়ি করতাম, তাই দুনিয়াতে মানুষের মাংস খাওয়ার মতোই তাদের সম্মান নষ্ট করতাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে চার প্রকার ব্যক্তির কথা আলোচনা করা হয়েছে, এই চার প্রকার ব্যক্তির মধ্য থেকে তারা যে সমস্ত কাজগুলো করত, আমরা একটু নিজেকে নিয়ে চিন্তা করি, আমরা কি এই চার প্রকার ব্যক্তিদের কর্মের মধ্যে আমরাও কি সামিল রয়েছি? যদি সামিল না থাকি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছে, আর যদি সামিল থাকি, সেক্ষেত্রে আমাদের বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে, রব তাআলার দিকে ফিরে আসতে হবে, নয়তোবা দেখা যাবে কাল কিয়ামতের ময়দানে নিজেদের ধ্বংস তারা যেভাবে কামনা করছে, সেভাবে আপনাকেও ধ্বংস কামনা করতে যেন না হয়। সেজন্য আমরা যদি একটু লক্ষ্য রাখি, এই হাদিসে পাকের মধ্যে একজন ব্যক্তি ছিল যে নিজের মাংস নিজেই খাচ্ছিল, অর্থাৎ ওই ব্যক্তি দুনিয়াতে থেকে মানুষের গীবত করত, পরনিন্দা করত। আমরা যখন দুজন বন্ধু, তিনজন, চারজন, পাঁচজন বন্ধু একসাথে হই, আমরা তো এমন করি না, আমরা একটু চিন্তা করি, আমরা তো এইরকম কাজে লিপ্ত আছি কি আছি না। এক প্রকার ব্যক্তি এমন ছিল যাদের রক্ত এবং পুঁজ মুখ থেকে বের হচ্ছিল, তারা দুনিয়াতে থেকে কি করত? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, তারা দুনিয়াতে থেকে বিভিন্ন বাজে কথাবার্তা বলতো এবং তাতে আনন্দ উপভোগ করত। আমরা একটু চিন্তা করি, আমরা কি তাদের অন্তর্ভুক্ত নাকি তাদের বাহিরে? যদি বাহিরে থাকি, আলহামদুলিল্লাহ, যদি তাদের অন্তর্ভুক্ত হয়ে থাকি, আল্লাহ তাআলার দিকে ফিরে আসি, নয়তো বা কাল কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াবদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। অর্থাৎ আর সেই দিন যেদিন জালেম ব্যক্তি আফসোসে পড়ে নিজের হাত কামড়াতে থাকবে এবং বলবে, হায়, আমি যদি রাসূলের সঙ্গে সত্যের পথ গ্রহণ করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একটি আয়াতের মধ্যে যেই ইরশাদ করেছেন, এর যদি শানে নুজুল প্রেক্ষাপটের দিকে যদি আমরা যাই, তাহলে এই আয়াত আমাদের অনেক কিছু শেখাচ্ছে। যেমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে সেই দিনের কথা স্মরণ করাচ্ছেন যেদিন একজন জালেম ব্যক্তি আখিরাতে চরম আফসোস ও লজ্জায় নিজের দুই হাত কামড়াতে থাকবে এবং বলবে, হায়, যদি আমি রাসূলের সঙ্গে জান্নাত ও মুক্তির পথ অবলম্বন করতাম, যদি আমি দুনিয়াতে তার অনুসরণ করতাম, তার হেদায়াত গ্রহণ করতাম। এই আয়াত যদিও বা সাধারণভাবে অন্যান্য কাফেরদের ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে, তবে বিশেষভাবে এটি উকবা ইবনে আবু মুঈদ নামে একজন ব্যক্তির ব্যাপারে অবতীর্ণ হয়। এই আয়াত নাজিল হওয়ার পেছনে ঘটনা যদি আমরা শুনি, তাহলে কিছুটা এমন যে উকবা ইবনে আবু মুঈদ ছিল উবাই ইবনে খালাফ, যে মক্কার অনেক বড় কাফের ছিল, তার ঘনিষ্ঠ বন্ধু ছিল। একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতে সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ কালেমা পাঠ করে মুসলমান হয়ে যায়, ইসলাম গ্রহণ করে, কিন্তু তার বন্ধু উবাই ইবনে খালাফ তাকে জোর করে এবং চাপ দিয়ে ফের কুফরিতে ফিরিয়ে নেয়, ফলে সে ইমান হারা হয়ে যায়, অর্থাৎ মুরতাদ হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে জানিয়ে দেন যে সে ধ্বংস হবে, পরবর্তীতে সে বদর যুদ্ধে নিহত হয়। তার সম্পর্কে এই আয়াত নাজিল হয়। কিন্তু মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যদি একটু চিন্তা করি, এই আয়াতের মধ্যে দুনিয়াতে একটি ভুলের কারণে আখেরাতে আফসোসের মধ্যে গ্রেফতার থাকবে, সে আফসোস করবে, প্রতিনিয়ত আফসোস করবে, হায়, যদি আমি দুনিয়াতে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের বাণী গ্রহণ করতাম। এখান থেকে আমাদের একটি বিষয় শিক্ষা নেওয়া দরকার, যে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, কিন্তু পরবর্তীতে শয়তান উবাই ইবনে খালাফ এর মতো একজন বন্ধু তার ছিল, যে তাকে আবার পুনরায় ইসলাম থেকে ফিরিয়ে কুফরের দিকে নিয়ে যায়, যার কারণে সে বন্ধুত্ব রক্ষার্থে ইসলাম ত্যাগ করে। তো আমরা একটু চিন্তা করি, আমাদের বন্ধুগণ কি আমাদের ইসলামের পথে ডাক দেয় নাকি গুনাহের দিকে আহ্বান করে? যদি গুনাহের দিকে আহ্বান করে, তাহলে সেই বন্ধু তো বন্ধু না, আমাদের শত্রু। কেননা বন্ধু তো আসলে প্রকৃতপক্ষে সেই না যে নিজে জান্নাতে যাবে এবং আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সে নিজে যদি আমল করে এবং আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দেয় তাহলে বন্ধু কেমন? সে নিজেই জাহান্নামের দিকে যাচ্ছে, আপনাকেও জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এমন বন্ধু দরকার কি? দুনিয়াও নষ্ট, আখিরাতেও আফসোস। তো আসুন না আমরা আমাদের বন্ধুটা চেঞ্জ করি, আমরা এমন বন্ধু গ্রহণ করি যেই বন্ধু প্রতিনিয়ত কোনো ভুল করলে আমাদের আখিরাতের কথা, আমার রবের কথা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের কথা আমাদের স্মরণ করাবে। তাহলে ইনশাআল্লাহ এই দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমরা সফল কাম হব। আমরা শুনছিলাম মানুষ এই অনুশোচনায় কেন নিপতিত হয়ে যায়, পরবর্তীতে কেন আফসোস করে, এর মূল কারণ হলো সে আবেগের বশে, আবেগের কাছে গ্রেফতার হয়ে বিভিন্ন কর্মকাণ্ড করে থাকে। একজন নাম করা মনোবিজ্ঞানী যিনি দীর্ঘ কয়েক বছর ধরে আবেগ অর্থাৎ ইমোশন নিয়ে গবেষণা করেছেন, গবেষণা শেষ হওয়ার পর তিনি একটি বই লেখেন। সেই মনোবিজ্ঞানীর গবেষণার সারাংশ ও মূল বক্তব্য ছিল তার বইয়ের একটি চমৎকার বাক্যে। তিনি বলেন, আমি যতটুকু গবেষণা করেছি তার ভিত্তিতে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে মানুষ যখনই আবেগের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নিয়েছে তাকে পরে অনুশোচনা করতে হয়েছে। এই দুনিয়ায় যখন আমরা বসবাস করি, আমরা কোনো বন্ধু গ্রহণ করি, আমরা কোনো বৈঠকে বসি, তখন আমাদের আবেগ কাজ করে, অনেক সময় বিবেক কাজ করে না। আসুন না আমরা একটি ঘটনা শ্রবণ করি যে আবেগের কারণে কি কি ক্ষতি হতে পারে। পৃথিবীতে প্রথম হত্যা কে কাকে কিভাবে করেছিল আমরা কি জানি? হ্যাঁ, হজরতে আদম আলাইহিসসালাম এর দুই পুত্র ছিলেন, হজরতে হাবিল রহমতুল্লাহি আলাই এবং অপরজনের নাম ছিল কাবিল। তারা দুজন ভাই ছিল, তাদের দুজনের মাঝে কিছুটা বিরোধ ছিল। বিরোধ হয়ে যাওয়ার পর হযরত আদম আলাইহিসসালাম তাদের এই বিরোধের সমস্যার সমাধান দিলেন যে তারা উভয়জনের জন্য কুরবানি পেশ করে, যার কুরবানি কবুল হয়ে যাবে সেভাবে হযরত আদম আলাইহিসসালাম তাদের মাঝে ফয়সালা করে দেবেন। তো হযরত হাবিল রহমতুল্লাহি আলাই এর কুরবানি কবুল হয়ে যায় এবং কাবিল এটা নিয়ে খুবই রাগান্বিত হয়ে যায় এবং আবেগে চলে আসে। আবেগে চলে আসার পর সে যেখানে তার উচিত ছিল যে ধৈর্য ও হেকমতের সাথে এর রহস্য জানা যে আমার কুরবানি কেন কবুল হয় নাই, কিন্তু এর পরিবর্তে সে আবেগে এসে তার আপন ভাইকে বলতে লাগলো, লা আকতুলান্নাকা। আল্লাহ তাআলা এই ঘটনা পবিত্র কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে কাবিল বলতে লাগলো আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব। তখন কাবিল এর আবেগ প্রকাশ করে এই সিদ্ধান্ত নিল। এর জবাবে হযরত হাবিল রহমাতুল্লাহ আলাই ধৈর্য ও শান্তির পরিচয় দিতে বলেছিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অর্থাৎ আল্লাহ তাআলা কেবলমাত্র পরহেজগারদের কাছ থেকে কবুল করে থাকেন। কিন্তু কাবিলের কিছুই বুঝে আসলো না, সে আবেগে অন্ধ হয়ে গিয়েছিল, রাগ হিংসা ও বিদ্বেষে পাগল হয়ে হযরত হাবিল রহমতুল্লাহি আলাইকে শহীদ করে বসলো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপন ভাইকে হত্যা করেছে আবেগে চলে আসার কারণে, কিন্তু পরবর্তীতে সে আফসোস করেছে, তাকে আফসোস করতে হচ্ছে। কেন? হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে পাক আমরা শ্রবণ করি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে হযরত হাবিল রহমাতুল্লাহি আলাইকে কাবিল যে হত্যা করেছিল না, কিয়ামত পর্যন্ত যত হত্যাকারী হবে তাদের সকলের গুনাহ তার উপর তো হবেই, তবে কাবিলের আমল নামাতেও সেই গুনাহ লেখা হবে, কারণ সেই প্রথম হত্যা অর্থাৎ মানব হত্যার সূচনা করেছিল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছি, এই ঘটনার মধ্যেও আমরা জানতে পারি, বুঝতে পারি যে হযরত হাবিল রহমতুল্লাহ আলাইকে হত্যা করার পেছনে কারণ আবেগ কাজ করেছিল, আর বর্তমান সময়ে আমরা এই আবেগের মধ্যেই গ্রেফতার হয়ে গিয়েছি। তবে আমাদের উচিত আবেগের কাছে আমরা গ্রেফতার না হয়ে বিবেকের মাধ্যমে কাজ করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা আফসোস করা থেকে বিরত থাকতে পারবো, এবং আফসোস আমাদের করতে হবে না যদি দুনিয়াতে আমরা ভালো মন্দ আমল করে নেই। ঠিক তেমনই ভাবে যখন আপনার আমার মা বাবা জীবিত থাকে তখন আমরা আফসোস করি না, কিন্তু যখন মারা যায় তখন আমরা আফসোস করি। হায়, আমাদের বট গাছ আমাদের মাথার উপর ছায়া দিত, তারা চলে যাওয়াতে আমাদের ফ্যামিলির মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে যায়, তারা আমাদের কিভাবে আগলে রাখতেন, গুছিয়ে রাখতেন পুরো ফ্যামিলিকে, পরে আমরা আফসোস করি। কিন্তু এই আফসোসের কোনো ফায়দা নেই, কোনো উপকার নেই, কারণ তারা তো মারা গিয়েছে, তারা তো ফিরে আসবে না। ঠিক তেমনই ভাবে আমরা আবেগের মধ্যে চলে এসে আমরা খারাপ বন্ধুর সাথে বন্ধুত্ব করে ফেলি, এবং সে যেভাবে আমাদেরকে বলা হয়ে থাকে বন্ধুদের মধ্য থেকে, কোনো ব্যক্তি কোনো বন্ধু প্রথমবার সিগারেট তখনই খায় যখন তার বন্ধু খেয়ে থাকে, এবং বন্ধুর মাধ্যমেই সে সিগারেট এরপরে ধাপে ধাপে বিভিন্ন হারাম নেশা জাতীয় বস্তুর মধ্যে ফেসে যায় এবং সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তো আসুন না দাওয়াত ইসলামের এই সুন্দর মাদানি পরিবেশের কাছে, যেখানে হাজারো লক্ষ কোটি যুবক রয়েছে কিন্তু তাদের চেহারায় শোভা পাচ্ছে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাহ শরীফ, দাড়ি শরীফ, তাদের মাথায় শোভা পাচ্ছে ইমামা শরীফ, তাদের জবান দ্বারা অপর মুসলমান ভাই কষ্ট না পেয়ে খুশি অনুভব করছে। তো আসুন না, দাওয়াত ইসলামের দরজা খোলা আছে। কোন একজন কবি কত সুন্দর বলেছেন, যারা চাও আখিরাতের কামিয়াবি এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী। তো আসুন আমরা নিয়ত করি যে দুনিয়াতে আমরা এসেছি আল্লাহ তাআলার ইবাদতের জন্য, কাল কিয়ামতের ময়দানে যদি আমরা আফসোস করতে না চাই সেক্ষেত্রে দুনিয়াটা আমাদের এই মূল্যবান সময়গুলোকে আল্লাহ তাআলার ইবাদত, তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে কাটাতে হবে, তাহলে আফসোস করা থেকে আমরা বেঁচে থাকব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।